السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام محترم ومعزز ديني بھائرامار مهان الله تعالى دربارے অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমার সালাতকে আদায়ের উদ্দেশ্যে মুসলিম হওয়ার নিসবতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করতেন এই জন্য সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আর সাহাবায়ে কেরামের সাথে আমাদের ইমানের সাথে আর সাহাবায়ে কেরামের ইমানের সাথে একটা ডিফারেন্স আছে পার্থক্য আমরা নিজেদেরকে ইমানওয়ালা মনে করি আমাদের বাপদাদার সূত্রে আর সাহাবায়ে কেরাম নিজেদেরকে ইমানওয়ালা মনে করতেন নিজেরা ইমান শিখছে সাহাবায়ে কেরাম বলতেন তাআল্লামনাল ইমান আমরা ইমান শিখছি সাহাবায়ে কেরাম কি বলতেন তাআল্লামনাল মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইমান শিখছি রাসূলুল্লাহ সাল্লাম থেকে আর আমরা বলি কি এটা আল্লাহ বলছেন বাল ওয়াজাদনা আবানা আলাইহি আমরা আমাদের বাপ দাদাদের এর উপরে পাইছি ঠিক ঠিক না তো বাপ দাদাদেরকে পাইছি এর থেকে দূরে সরে যাই কেমনে এই জন্য সাহাবায়ে কেরামের ইমানের কার্যক্রম আর আমাদের ইমানের কার্যক্রমের মধ্যে পার্থক্য হয়ে গেছে সাহাবায়ে কেরাম ইমানের জন্য কাজ করতেন ফুল টাইম পুরা সময় দিতেন ইমানের জন্য নিজেদের পুরা সময়টুকু ব্যয় করতেন ইসলামের জন্য ইসলামের জন্য পুরা সময়টুকু ব্যয় করা ছাড়া ফাঁকে ফাঁকে যে টাইমটা থাকতো ওই টাইমটাতে এরা নিজের জন্য কিছু মেহনত করত যার কারণে এদের জন্য যদি যুদ্ধের ডাক আসতো তো কেউ পড়ে থাকতো না সবাই বেরিয়ে যেত সবাই মনে করতো এখন আমার কাজ হইলো যুদ্ধে যাওয়া আপনি আমার নাস্তে জিজ্ঞেস করে দেখি তো যুদ্ধে যাওয়াটা কি এত সহজ ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মাল দৌলত যা আছে সবকিছু এক সাইডে রেখা আপনার সাথে আপনার জান এবং মাল এই দুইটা জিনিসকে নিয়ে আপনি আল্লাহর কাছে চলে গেলেন আপনি ফিরে আসবেন আশা আপনার মনে বিন্দু মাত্র নাই আল্লাহু আকবার এটা করতে হবে গ্রাম এই জন্য এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ তাআলা তো এই মানুষগুলির অন্তরকে পরীক্ষা করছেন নিজে যে এই লোকগুলি তাকওয়াওয়ালা আল্লাহু আকবার আল্লাহ তাআলা নিজে পরীক্ষা করছেন আর এদের মাদ্রাসা ছিল বাইতুল্লাহ উস্তাদ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরীক্ষক ছিলেন স্বয়ং কে আল্লাহ আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম এই মানুষগুলি তো এরকম যাদের হৃদয়গুলিকে যাদের মনগুলি আল্লাহ পরীক্ষা করে করে ছেড়ে দিতেন
যে লোকগুলি তাকওয়ালা, আল্লাহু আকবার, সার্টিফাই করে দিছে রাদি আল্লাহ তাআলা আনহুম ওয়া রাদু আন, এই লোকগুলি তো এমন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আর এই লোকগুলি এমন এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এই লোকগুলির ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই লোকগুলি এমন জান্নাতের বিনিময়ে এদের জান কিনা নিছেন। কে? কোন জায়গা থেকে কিনা নিছেন? ঘরের থেকে। হ্যাঁ, এখন তো রাস্তায় একটা মিছিল বের করলে আমরা ভয় পাই না, জানি দৌড়ে লেগে যাবে। হ্যাঁ, না জানি দৌড়ে লেগে যাবে। একটা স্লোগান দিতে ভয় পাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে ভয় পাই, আল্লাহু আকবার যে একটা তাকবীর লাগাবো, এটা ভয় পাই। আপনি চিন্তা করতে পারেন, যখন সারা পৃথিবীটা মুশরিকদের দখলে ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা ছিলেন, ওই অবস্থায় আল্লাহ তাআলা তারে বলছেন কম বা আনজির, আপনি দৃঢ় থাকেন, দাঁড়ায় যান, আপনি একা পানদের রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরাত্ততা বর্ণনা করার জন্য আল্লাহর ভয় দেখান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই আয়াতগুলি আমরা খুব সহজে পড়ি, এগুলি যদি অনুধাবন করতাম যে এগুলির ওজন কত বড়, আল্লাহু আকবার, যেগুলির ওজন কত বড়। আল্লাহ তাআলা রাসূলকে বলা হয়েছে ফাসতাকিম কামা উমিরতা, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছেন ওর উপরে তুমি অটল থাকো। রাসূলুল্লাহ বলেন এই আয়াতটাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে পুরা কোরআনের মধ্যে, পুরো এই সংবিধানের মধ্যে, যে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিচ্ছেন এইভাবেই আমাকে দাঁড়ায় থাকতে হবে, এইভাবেই দৃঢ় থাকতে হবে। আর রাসূলুল্লাহ মুস্তাদ হয়ে এদেরকে তাই শিখাইছেন, শেখানোর বদলে তো হয়েছে কি আবু বকরের মতো মর্দে মুজাহিদ জন্ম হয়েছে। আয়াম কতদিন মানে হাই, আমি আবু বকর ইসলাম শিখছি, দিন শিখছি, আর আমি বাড়িতে থাকবো, দিনের ক্ষতি হবে, এটা সম্ভব না। আল্লাহ আকবার, কেমন ইমান শিখছে বুঝেন? আজকে 1000 মানুষ এখানে দাঁড়ায়, অন্তত 500 মানুষের উপরে এ গত 6 মাসের মধ্যে আমার প্রশ্ন করছে, হুজুর আপনি কি ভয় টয় পান না? আরে আমি আমার উপরে যে ধরনের কথা আছে, যে ধরনের কথা আমার বিরুদ্ধে বলা হয়, এগুলি আপনি শুনলে তো আপনি মসজিদে নামাজ পড়া ছেড়ে দিবেন। তো ভয় করে লাভ কি? আপনি ভয় করেন বা না করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের জন্য তো মৌত কার পক্ষ থেকে নির্ধারিত? নাকি কোন তাগুত শক্তির ক্ষমতা আছে যে আপনাকে মৃত্যুদণ্ড দিবে? না, কারো ক্ষমতা নাই। এদের মৌতটা তো কার দরবারে লিখিত? তাগুত বলতে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীটা এখন তাগুতের কবজায়, সারা পৃথিবীটা এখন তাগুতরা আল্লাহ জহি শক্তিরা দখল করে নিছে, এই জন্য মুসলিমরা তাদের ইমানকে শিখতে পারে না। এটাকে দখল মুক্ত করা দরকার আমাদের, তাগুতের কবজা থেকে এই পৃথিবীকে দখল মুক্ত করা দরকার। তাইলে আমার আপনার সন্তানগুলি ইমান শিখবে, কি শিখবে? নাইলে রেফারেন্স দিবে, দলিল দিবে যে আমার দাদা তো এমপি ছিল, উনিও তো মুসলমান ছিল, এর পার্থক্য বোঝানো যেত না। এর পার্থক্য বুঝাইতে হইলে এর ইমান শিখাইতে হইব। আল্লাহ তাআলা সূরা কোরআনের প্রথম দিকে বলছেন আমিনু কামা আমানান্নাস, আমিনু কামা আমানান্নাস, ইমান আনো ওমন ইমান আনছে, যেমন সাহাবায়ে কেরাম ইমান আনছে। আল্লাহু আকবার। ইমান আনো, তোমরা আল্লাহ বলতেছেন ইমান দাবি করতে চাও, ইমান আনতে চাও, আমিনু কামা আমানান্নাস, ইমান আনো ওই লোকগুলি যেমন ইমান আনছে, আবু বকর যেমন ইমান আনছে, উমর যেমন ইমান আনছে, উসমান যেমন ইমান আনছে, আলী যেমন ইমান আনছে, খালিদ বিন ওয়ালিদ যেমন ইমান আনছে, এই লোকগুলির মতো ইমান আনো। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এগুলি দাবি করে আমরা আল্লাহর প্রতি ইমান আনছি, রাসূলের প্রতি ইমান আনছি, আল্লাহ বলতেছে এগুলি ইমানওয়ালা না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয় আর যারা ইমান আনছে এদেরকে ধোঁকা দেয়। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদের ইমানের অবস্থা কেমন যেন ওইরকম হয়ে গেছে। ওয়ায়াউমা ইয়াদুয যালিমা আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এটা উকবা ইবনে খান এই ঘটনাটা এই আয়াত নাযিল হয়েছে, রাসূলের কাছে এসে বলছেন আমি তো ইমান আনে ফেলাইছি, রাসূল তার ঘরে গেছে মেহমানদারি করতে, মেহমানদারি নিতে, তো রাসূল তার একটা শর্ত দিচ্ছে তুমি যদি ইমান আনো তাহলে খানা খাবো, তো কইছে ঠিক আছে আমি ইমান আনে ফেলাইলাম। যখন ইমান আনছে তখন তার দিল পরিবর্তন হয়ে গেছে,
কিন্তু পরবর্তীতে যখন তার দুঃসাহাবক শয়তানদের সাথে গেছে, সে ধোকায় পড়ে গেছে। তো তারে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি ওখানে মুহাম্মদের হাতে ইমান আনছিলে কেন, আমার ওই ইমান আনার ছিল রাজনৈতিক স্বার্থে। কি স্বার্থে? রাজনৈতিক স্বার্থে। আমাদের দেশে এখন এরকম অভাব নাই, এরা যখন ইলেকশনের সময়, ভোটাভুটির সময় আসে, এদেরকে হুজুর দাওয়াত দিলেও যায়, পিসাব দাওয়াত দিলেও যায়, মাদারা দাওয়াত দিলেও যায়, কালী পূজার মন্দিরে দাওয়াত দিলেও যায়, ঠিক না? এদেরকে জিজ্ঞেস করেন যে ওখানে যে মসজিদে গিয়ে বলেন আল্লাহর কথা, আর এখানে এসে রাম রামের কথা বলতেছেন, ওইটা ছিল আমার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে, ঠিক ঠিক না? বা মুহাম্মদ আল্লাহ আল্লাহ হিন্দু রাম রাম, এরা যখন মুহাম্মদের সাথী সঙ্গীদের কাছে আসে তখন আল্লাহ আল্লাহর নাম লয়, আবার যখন রামের কাছে যায় তখন রাম রাম যখন, এই হচ্ছে অবস্থা। এই জন্য আজকে বড় কঠিন সময় যাইতেছে এই উম্মার জন্য, নিজের ভিতর থেকে ভয় ভীতি এগুলি দূর করে দেন, নিজেকে একজন দায়ী পাবেন, দায়ী যে আমি একজন আল্লাহর পক্ষ থেকে দায়ী, নিজেকে একজন মুবাল্লিগ ভাবেন যে আমি একজন মুবাল্লিগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত দিলেন যে আপনি মানুষের কাছে পৌঁছান, তো রাসূলুল্লাহ আর বসে থাকে নাই, সাহাবায়ে কেরামকে যখন রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তুমি যা জানো এই জানাটা যদি তোমার অল্প হয় এটা আরেকজনের কাছে পৌঁছাও, আপনি জানেন আর আপনি পৌঁছাবেন না, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাযামা শাহাদাতান ইন্দাল্লাহ, তার থেকে বড় জালেম আর কে, যাকে এলেন দিতেন কে, আর একটি কাছে গোপন করে, একটি কাছে গোপন করে। এখন সারা দুনিয়ায় গোপনের মাসালা চলে আসছে, গোপন গোপন করা হচ্ছে, এলেনকে গোপন করা হচ্ছে, এলেনকে গোপন করা উচিত নয়, এলেনকে প্রকাশ করে দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসুলের কাছ থেকে যা পাইতেন তা প্রকাশ করে দিতেন, তা নিজেদের ভিতরে রাখতেন না। এই জন্য ওদের কালচার আর আমাদের কালচারের মধ্যে ডিফারেন্স, আমাদের ইসলাম শিখা আর ওদের ইসলাম শিখার মধ্যে ইয়ার মাঝখানটা মুসাফাল্লে হাত বাড়ান কেন, বুঝলাম না, পরে আসছেন তো পরে বসবেন, ডিঙ্গায়া সামনে আসবেন না, আপনি মসজিদের সেক্রেটারি হন, সভাপতি হন, এটা আদবের খেলাফ, যিনি বয়ান করে তারও খেলাফ। আমি এখানে অনেকবার বলছি, আমি এখানে চাকরি করি না, মানুষরা আসে কিছু কথা বলার জন্য কথা বলি, আপনি হাত বাড়াই দিচ্ছেন মুসাফার জন্য, আপনি কি বলছেন না যে এখান থেকে কথা বলা, রাসূলুল্লাহ বলছেন তুমি ইঙ্গিত আরেকজনকে বলতে পারবো না চুপ করো, বলছেন রাসূলুল্লাহ বলছেন, আর মসজিদের সেক্রেটারি আসছে সভাপতি আসছে তার জন্য জায়গা ফাঁক করে দাও, তিনি জুতা মুবারক মাথার উপর দিয়ে নিয়ে নিয়ে সামনে চলে আসবেন, এটা আদবের খেলাফ, এটা করবেন না, কেউ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাই মাফ করুক, সকলে আমিন বলে। আমার মাঝে এগুলি ধরে না, এখন আর এক সময় অন্ধ ছিলাম, অন্ধ থেকে আল্লাহ তাআলা এখন কিছু ইলিম দিচ্ছেন, ইলিম থেকে মনে করি যে এটা সকলের দায়িত্ব, এই ইলিমটা সকলকে পৌঁছানো এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার জন্য এদের অন্তরগুলিকে পরিষ্কার করে দিচ্ছেন। এই জন্য আবু বকরের মতো ব্যক্তি যখন জন্ম হয়েছে উনি দাঁড়ায় বলছে আইন কতদিন মান হাই, আমি আবু বকর জীবিত থাকব আর দিনের নুকসান হবে এটা সম্ভব না। আজকে কত মানুষ মুসলমান দাবি করতেছে, একটা মর্যাদা মুজাহিদ দাঁড়ায় বলতে পারতেছেন এরকম আইন কতদিন মান হাই, আমরা জীবিত থাকব আর দিনের নুকসান হবে এটা সম্ভব না। এত মানুষ তো লাগে না, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে যখন ঈমান শিখাইতেন এত আমল ছিল না, সালাত ছিল না, যাকাত ছিল না, তসবিহ তাহলিল ছিল না, এদেরকে শুধু এই জিনিস শিখাইতে, এদেরকে শুধু এই জিনিস শিখাইতে, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম তোমরা গ্রহণ করতে চাও এর বুনিয়াদ হল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এখন ঘোষণা দাও, তোমরা এখন বলে দাও ইলাহিয়াতের মালিক কে, আল্লাহ, এখন থেকে সংবিধান মানবো আল্লাহ, বিধান মানবো আল্লাহর, আইন কানুন মূল আল্লাহর, আমার জীবন পরিচালিত হবে কার আইনে। কেমন যেন আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলছেন সূরা হুজরাত এবং নিসা, সূরা নিসার 65 নম্বর আয়াত,
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت تسليما তোমার জীবনে যা কিছু সংঘটিত হয় সবকিছু যতক্ষণ না তুমি সারেন্ডার করছো কার কাছে সবকিছু সুপুর্দ করছো আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না এটা কার কথা তুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা শুধু সারেন্ডার করে দিলেই শেষ না এরপরে আল্লাহ তাআলা আমরা জানি খুদে মনের মানুষ শেষ জামানার মধ্যে আসবে মুখে বলবে আরেকটা মনে রাখবা আরেকটা এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমার নফসের মধ্যে এতটুকু পরিমাণ খুদ পাওয়া যাবে না যেই বিষয়টার ফয়সালা করে দিতেন কে আল্লাহ এবং আল্লাহর রাসূল এর মধ্যে তোমার সাধারণ কোন খুদ থাকতে পারবে না একটু দুর্বলমান অবস্থায় থাকতে পারবে না পুরাপুরি দিতে হবে পুরাপুরি সাহাবায়ে কেরাম পুরাপুরি দিচ্ছেন এই জন্য এদেরকে যখন বলা হয়তো হাই আলাল জিহাদ মসজিদে নববী থেকে আজান হয়তো কয়টা মারামারি করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত বহাইতে হবে এরা অস্ত্র শস্ত্র নিয়ে মসজিদে হাজির হইত আল্লাহ আকবার এই ছিল এদের অবস্থা এদের কারণ কি ছিল এরা ইসলাম কি শিখছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহিয়াতের মালিক কে আল্লাহ এদেরকে বলা হলো ওয়াইউসাল্লিমু তাসলিমা আমাদের দেশে তো ওয়াইউসাল্লিমু তাসলিমা বলে একটা মিলাদের সুর উঠে যায় ঠিক কি না এরপর একটা টান মারে নাউযুবিল্লাহ মিন যালিক ওয়াইউসাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলতেছেন তুমি নিজেকে তুলে দিবে পুরাপুরি তাসলিম করে সারেন্ডার পুরাপুরি আত্মসমর্পণ সূরে হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ঈমানওয়ালাদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিরাসূলিহ সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাআলু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ঈমানওয়ালা হলো তারা যারা তাদের সর্বস্ব দিয়া বিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব কিছু দিয়া আমরা এখন নামাজ দিতে রাজি হজ দিতে রাজি রোজা দিতে রাজি সৎকা ফেতরা সব দিতে রাজি কিন্তু আমি আমার রাষ্ট্র ব্যবস্থা আল্লাহকে দিতে রাজি নয় ঠিক ঠিক না অথচ আল্লাহ তাআলা এই জন্য রাসূলকে পাঠাইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি অনেকগুলি জীবন ব্যবস্থা থাকবে অনেকগুলি ইজম থাকবে কমিউনিজম এই ইজম সেই ইজম অনেকগুলি তন্ত্র মন্ত্র থাকবে এই সবগুলির উপর ইসলামকে বিজয়ী করার জন্য আমি রাসূলকে পাঠাই والذي ارسل رسوله بالهدى হিদায়াত সহকারে ودينিল হক এবং সত্য দিন সহকারে এটা সত্য দিন লাই বাফি এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে এখন সন্দেহবাদীদের সন্দেহ আছে তাদেরকে আমরা মুসলমান মনে করি এরা গণতন্ত্র প্রচার করতেছে গণতন্ত্রের বিধান হলো পুরোপুরি আল্লাহর বিধানের উল্টা আল্লাহর বিধান হলো আত্মারিক তারিক আইডিয়া দণ্ডবিধির আইন চুরি করলে আল্লাহর বিধান হলে হাত কেটে দাও চুরি করলে কি কেটে দাও এখন আমরা বলতেছি আল্লাহ জুলুম করছে আল্লাহ তো জুলুম করে নাই আল্লাহ তাআলা আহসান করছে আপনারা জুলুম করবেন আপনারা একটা জুতা চুরে যেভাবে মার দেন যদি বলা হয় যে হলমার্ক এই দুর্নীতির হুতা যারা তাদেরকে তোমাদের হাতে ছেড়ে দেওয়া হলো জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে এই লোকগুলি দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছে তোমাদের হাতে ছেড়ে দেওয়া হলো আল্লাহ তাআলা তো শুধু হাত কেটে ছেড়ে দিতেন আপনারা এদের নারী বুঝে আস্তে রাখলেন নইলে ইনসাফ করছেন কে জোরে বলেন দেখে আল্লাহ যে একটা হাত কেটে দাও হলমার্কের এই কিচ্ছা নিয়ে তোমাদের এত কথা শুনতে হবে না ঠিক ঠিক না এগুলি এখন মসজিদে হয় না এগুলি হওয়া দরকার ছিল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য মানুষের ইনসানিয়তকে পরিশুদ্ধ করার জন্য মানুষের নফসানিয়তকে পরিশুদ্ধ করার জন্য মানুষের মনুষ্যত্বটাকে পরিত্যাজ্য পরিষ্কার করার জন্য এই আলোচনাগুলি মসজিদে হওয়া দরকার ছিল আজকে যদি একজন মন্ত্রী সামনে বসে কথাগুলি শুনত আর খলিফাতুল মুসলিমিন যিনি মুসলমানদের নেতা তিনি দাঁড়ায় দাঁড়ায় বলতেন চুরি করলে হাত কেটে দেব উমর ইবনে খাত্তাব খলিফা হইয়া এরকম খেলাফতের মসজিদে দাঁড়াইছেন, প্রথম বক্তব্য তার আল্লাহু আকবার। এক বুড়া দাঁড়াইছে, এক বুড়া দাঁড়াইছে, দাঁড়ায় বলছে সোজা চলবা তো সোজা, আর উল্টা চলবা তো আমার লাঠি দিয়ে স্পিডে তোমার সোজা করে দেবো। আল্লাহু আকবার। উমর ইবনে খাত্তাব নারায় গেলেন আল্লাহর জন্য, আল্লাহু আকবার। এই বুড়ার লাঠি যতদিন পর্যন্ত ঠিক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের তরবারিটাও ঠিক থাকবে। এই লোকগুলি এরকম ছিল। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূল সুম্মা লাম ইয়ারতাবু। দেখেন প্রত্যেকটা কথার সাথে সাথে আল্লাহ তাআলা ভাঙিয়ে দিচ্ছেন, তাফসীর করে দিচ্ছেন। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আইনা ছেড়ে দিবা তাইলেই শেষ না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করতে পারবে না। কি করা যাবে না? সন্দেহ পোষণ করা যাবে না। জিনার আইনটি এরকম কেন হইল? চুরির আইনটি এরকম কেন হইল? সুদ খাওয়ার আইনটি এরকম কেন হইল? আমরা তো শুধু ওই সমস্ত বিধানই জানি। নামাজ না পড়লে, গত সময় হালকা আলোচনা করছিলাম, নামাজ না পড়লেও একটা শক্ত বিধান আছে, কার? আল্লাহর। ইমামদের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু সবচেয়ে নিম্নের শাস্তি হলো ইমামদের মধ্যে। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেন, কোন লোক যদি নামাজ না পড়ে তাহলে জেলখানায় দিতে হবে। তাহলে কোথায় দিতে হবে? যতক্ষণ না সে তওবা করে আবার ফিরে আসছে ততদিন পর্যন্ত তারে জেলে আবদ্ধ রাখতে হবে। আর ইমাম সাহাবী ইমাম মালিক, এই দুজন তো এত মজবুত, আল্লাহু আকবার, বলতেন নামাজ না পড়লে কাফের হয়ে যাবে না, ইসলাম থেকে বাইরে যাব না, তো এত বড় একটা অন্যায় যে করছে এই অন্যায়ের জন্য তাকে হত্যা করতে হবে, আল্লাহু আকবার, হত্যা করতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো বলেন মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুরতাদের যা শাস্তি তার ওই শাস্তি হবে। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থায় এত নিচে যাওয়ার কারণ কি? আজকের ভূমিকার মধ্যে যে আলোচনাটা শুরু করলাম, সাহাবায়ে কেরাম বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখছি, আমরা ঈমান কি করছে? শিখছি। আর আমরা কি বলি? এটা আল্লাহ বলছেন বাল ওয়াজাদনা আবাল আলাইহি, আমরা আমরা বাপ দাদা রূপে পাইছি। নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করেন আপনি এই কাজ করেন কেন? আমার বাপ ওই কাজ করছে, দাদা ওই কাজ করছে। আপনি এই কাজ করেন কেন? আমার পিসাবু ধরে সবক দিয়ে দিচ্ছে, আমার পিসাবিটা করতেন, তার পিসাবিটা করতেন, তার পিসাবিটা করতেন, এরপরে আর কোন নকল নেই। রাসূলুল্লাহ বলেন তারাক তো ফিকু মামরাইন। আর আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছেন এবং ইবনে মাজাহও অন্যভাবে হাদিস আসছেন, তারাক তো ফিকু শাই আইন লান তাদিল্লু বাদাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝখানে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কার কিতাব? আল্লাহর কিতাব। এটার মধ্যে সব আছে। তুমি রাস্তা দিয়ে কেমনে চলবা এই কথা রয়েছে মধ্যে। বাচ্চা তোমার একটা হয়েছে, ছেলে হয়েছে তাইলে কি করবা এটাও আছে, মেয়ে হয়েছে এটা কি করবা তাও আছে, এটার নাম কেমন রাখবা তাও আছে। আল্লাহু আকবার। ইসলাম এত পরিপূর্ণ একটা বিধান, গণতন্ত্রের মধ্যে নামটা কেমন হবে এরকম কোন ধারা নাই। আছে, আপনি যা রাখেন, হ্যান্ডেল রাখেন আর ইয়া রাখেন, কোনো অসুবিধা নাই। আমি মাঝে মাঝে একটা কিচ্ছা বলি, আমি এক বাসায় গেছি, সত্য কিচ্ছা আমার কানে শোনা, ডাক দিয়েছে বাচ্চা দুই ধারে, তো জিগেলাম যে এটার নাম কি, তো আমি একটু উল্টা করে কই আর কি, টুম্পা কইছি, তাই আমি এটার নাম রাখছেন টেম্পু। তো আরেকটা হয়েছে, এটার নাম কি, কয়টার নাম বেবি। আমি বললাম তিন নম্বরে যেটা হইব ওইটার নাম রাখবেন ট্রাক। তো এটা কেমন কথা পেলেন? আমি কইলাম ওইটা হইয়া যেন এই দুইটা চাপায় মারতে পারে, এই জন্য ওইটার নাম ট্রাক রাখবেন, নাহলে তো দুইটা চাপাইতে পারবে না। নামের একটা প্রভাব আছে, নামেরও কি আছে একটা প্রভাব আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা শুনলেই পৃথিবীর সারা পৃথিবীর মানুষ প্রভাবিত হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, প্রশংসিত এক নাম। আহমদ ইবনে আব্দুল্লাহ, প্রশংসিত এক নাম। তিনি যে নামগুলি রাখতে বলছেন সেই নামগুলিও সুন্দর, আজকে ওই নামগুলি আমরা ভেঙচি কাটি। এর কারণ কি? এর কারণ হলো ইমান নাই। তিনি বলছেন তোমাদের সন্তানগুলির নাম হবে আব্দুল্লাহ। কি হবে জোরে বলেন দেখে? আব্দুল্লাহ। তোমাদের সন্তানগুলির নাম হবে আল্লাহর গোলাম। এগুলি কার গোলাম? আল্লাহর গোলাম। এগুলি দাসত্ব করবে আল্লাহর, জিন্দগি চালাবে আল্লাহর মতো করে, এই নাম এইগুলি জীবনের মধ্যে কাজ করবে। নাম, এখন নামের আলোচনা করতে গেলে লম্বা করে আলোচনা আসবে, ওদিকে যেতে চাই না। আমি আপনাদেরকে বলছি কিচ্ছা কাহিনীর ওয়াজও করতে চাই না। এখন কিছু মানুষ গঠন করা দরকার, কিছু মানুষ তৈরি করা দরকার, যে মানুষটা তার নিজের ঠিক করে ফেলবে, যে মানুষটা ওরে ঠিক করে হলাইব, যে মানুষটা তার সন্তানগুলিকে ঠিক করে ফেলবে, যে মানুষটা তার আশপাশের পরিবেশ গুলিকে ঠিক করে ফেলবে। আমার মতো মোল্লা মৌলবি এরকম দৌড়ান লাগবে না রাস্তাঘাটে। আপনি যখন আপনার বাপকে বলবেন, হাই আব্বা আমি তো আল্লাহর কিতাবে এই জিনিসটা পাইছি, আমি মৌলবীর কথা অবিশ্বাস করতে পারে কিন্তু আপনি সন্তানের কথা অবিশ্বাস করবে না, ঠিক কি ঠিক না? আমরা মোল্লা আর মিস্টারের মধ্যে এখন পার্থক্য, কেন পার্থক্য জানেননি? আমি জাকাতের আলোচনার মধ্যে এই বছর করি নাই, গত দুই বছর বা তিন বছর আগে একটা আলোচনা করছিলাম। আমাদের দেশে জাকাত দেয় তো গরিবরা না ধনীরাই জাকাত দেয়, ঠিক কি ঠিক না? জাকাত কি গরিবরা দেয়? আরে গরিবদের উপর তো জাকাত ফরজই না, তো দিবে কোত্থেকে? ধনীরা জাকাত দেয়, তো জাকাত দেয় কোথায়? হয়তো মাদ্রাসায়, এতিমখানায়, লেল্লা বোর্ডিং অথবা গরিব আত্মীয় স্বজনের কাছে। অধিকাংশ জাকাত গুলি এদেশে মাদ্রাসা, লেল্লা বোর্ডিং এই খাত গুলিতে ব্যবহার হয়। তো তিনি একটা বিশাল বড় মাদ্রাসাও করে ফেলছেন জাকাত দেনওয়ালা। এই মাদ্রাসার মধ্যে এতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে, তার দানের টাকা খায়া। এই দানগুলি সে কিসের জন্য দিচ্ছে আপনাদেরকে আওয়াজ করে প্রশ্ন করি, কেউ বলতে পারবেন কিসের জন্য দিচ্ছে? স্বভাবের জন্য, জোরে বলেন কিসের জন্য? নাকি গুনার জন্য কেউ সৎকা দেয়? কিসের আশায় দেয়? স্বভাবের আশায় তার এতিমখানাতে সে দান করছে, কিন্তু তার ছেলেটাকে সে পড়াচ্ছে এই দেশের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়ামটাতে, এই দেশের সবচেয়ে বড় মুরতাদদের দ্বারা পরিচালিত, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কলেজ এবং ভার্সিটিগুলিতে পড়াচ্ছে, ঠিক কি ঠিক না? এখন সে স্বভাবের আশায় যেই মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়াশোনা করতেছে, আসলেই যদি তোমার সহজের আশা হয়ে থাকে তো তোমার বাচ্চারা ওই সহজের মাদ্রাসায় পড়াচ্ছ না কেন? ঠিক ঠিক না? তোমার বাচ্চারা ওই মাদ্রাসায় পড়াচ্ছ না কেন? ওই মাদ্রাসার উন্নতি আরো বড় করতেছ না কেন? ওই মাদ্রাসাতে তুমি কম্পিউটার ঢুকাও, ইঞ্জিনিয়ারিং ঢুকাও, ডাক্তারি বিদ্যা ঢুকাও, সব ঢুকাও, ঢুকায় তোমার মাদ্রাস যেই বাচ্চাগুলি তোমার জাকাতের পয়সা গায়ে পড়তেছে, একরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আমি ওই প্রভুর নামে পড়তেছি যিনি আমাকে সৃষ্টি করতেছেন, যেই বাচ্চাটাকে ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, তাকে ওই মাদ্রাসায় পড়ায় তুমি পড়াও, আমি পড়তেছি কোন রবের নামে? আল্লাহর নামে। তাইলে এই বাচ্চা যখন বড় হবে মিস্টার আর মোল্লার মধ্যে কোনো পার্থক্য হবে না, ঠিক ঠিক না? আজকে মোল্লারা মিস্টাররে গাইলা আর মিস্টাররা মোল্লারে গাইলা। হ্যাঁ, এদেশের রাজনীতিবিদ যারা আছে তারা হুজুর দেখলেই জঙ্গিবাদের একটা ধোয়া তুলে দেয়। আজকে সে যদি হুজুর হয়ে যেত তাইলে তো এই স্লোগানটা তার মুখ থেকে আসতো না, তো সেও তো নিজেকে মুসলমান মনে করতে। এর কারণ যদি আলোচনা করতে চাই, আরো লম্বা চলা আলোচনা করতে চান, আমাদের আলোচনা থেকে আমরা দূরে সরে যাব। আমাদের আলোচনা চলতেছে এখন ধারাবাহিক, গত তিন জমা চলতেছে আজকে একই বিষয়, ইসলাম এবং মুসলিম। আমরা ইসলামকে কোন দৃষ্টিকোণ থেকে দেখি? যদি বলা হয় মুসলিম তো ওই লোকটা মমিনও বলা হবে, যদি বলা হয় স্বাভাবিকভাবে মমিন ওই লোকটা মুসলিমও বলা হবে, ওরফের মধ্যে এভাবেই পরিচিত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে নাই, আবু বকর পরে উমর তাআলাহু রাসূলের হাতে আয়েশা বায়াত নিছেন, কিনেছেন জোরে বলেন দিকে, বায়াত দিছেন, বায়াত সাহাবায়ে কেরাম বায়াত নিতেন, আমাদের এই পীর মুরিদের বায়াত না, এরা বায়াত নিতেন ইসলামের উপর। কিসের উপর বায়াত দিতেন? ইসলামের উপর, যে আমি ইসলামকে মেনে নিলাম এই কথার উপর বায়াত দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর মুসলমানদের লিডার, এই হিসাবে আপনাকে বায়াত দেওয়া দরকার, আমি আপনার হাতে আনুগত্যের বায়াত দিলাম, আজকে থেকে আমি মুসলিম হয়ে গেলাম, কি হয়ে গেলাম? এছাড়া রাসূলুল্লাহ আলাদা আলাদা বায়াত নিছেন, আল্লাহ তুশরিকুনি বিল্লাহ, এই জিনা করবে না, শিরিক করবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা করে বায়াত নিছেন, কিন্তু বায়াতটা নিছেন শুধু রাসূলুল্লাহ, বায়াতটা নিছেন কে? শুধু রাসূলুল্লাহ। আর বায়াত এট এ টাইমে শুধু একজনই নিতে পারে, কয়জনে নিতে পারে? এট এ টাইমে শুধু একজনই নিতে পারে। ইজা বুআইয়া মিশকাত শরীফের মধ্যে আসছে, ইজা বুআইয়া লি খলিফাতাইনি ফাক্তুল আখিরাহুমা, রাসূলুল্লাহ বলছেন দুই খলিফা যদি একসাথে বায়াত নেওয়া শুরু করে একটারে হত্যা করো, সেটারে কি করো? কারণ লিডার একসাথে দুইজন হইতে পারে না, একসাথে কি লিডার দুইজন হইতে পারে? আমাদের দেশে তো আমরা দেখি আওয়ামী লীগের দেশের বিশিষ্ট বিরাট বড় এক দল, এই দলের লিডার একসাথে কি দুইজন হতে পারবে? জোরে বলেন দুইজন হতে পারবে? বিএনপি দেশের বড় একটা দল, এই দলের লিডার কয়জন? সারা দুনিয়ার মুসলিমরা একটা ইউনিটির মধ্যে থাকবে, এদের লিডার হবে কয়জন? সমস্ত মুসলিমরা ওই লিডার হাতে আনুগত্যের বায়াত দিবে, আমরা ইসলামকে মেনে নিলাম। রাসূলুল্লাহ যতদিন জীবিত ছিলেন আর কেউ বায়াত নিছেন? জোরে বলেন আর কেউ বায়াত নিছেন? আমাকে অনেকে বলেন বিভিন্ন বিষয়ের উপর তো বায়াত হয়, আপনি শুধু বলেন রাজনীতির বায়াত, রাজনীতির বায়াত, এছাড়া চুরি করবে না এর বায়াত আছে, শিরিক করবে না এর বায়াত আছে, মিথ্যা কথা বলবে না এর বায়াত আছে, জিনা করবে না এর বায়াত আছে। হ্যাঁ অবশ্যই নিতে পারে, লিডার যিনি হবেন তিনি আলাদা আলাদা বিষয়ের উপর আলাদা আলাদা দায়িত্ব বায়াত দিতে পারেন। একজন একজন করে বায়াত নিল, তোমাকে ডাকলাম তুমি চুরি করবে না, আমার বায়াত দাও, অঙ্গীকার করো, শপথ দাও। বায়াত মানে কি? বায়া এটা আরবি শব্দ, বেচা কিনা, নিজের সত্তাকে তুলে দেওয়া, অস্তিত্বকে তুলে দেওয়া, আমার কোন আমিত্ব নাই, আমি মেনে নিলাম আল্লাহকে, আর এটা সাক্ষী আপনি, আপনি আমাকে যেভাবে আল্লাহর কথা মানতে বলবেন ওভাবেই আমি মানব। এভাবে করতেন আবু বকর, আসলেন খলিফাতুল মুসলিমিন হিসাবে, উনি বায়াত দিচ্ছেন নাকি আর কেউ বায়াত দিচ্ছেন? জোরে বলেন একে দামে আর কয়েকজন সাহাবী বায়াত দিচ্ছেন? বায়াত নেয় নাই আর কেউ। উনি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, উমর আসলেন, উনি একা বায়াত নিছেন। উমর চলে গেলেন, উসমান আসলেন, উনি একা বায়াত নিছেন। উনি চলে গেলেন, আলী আসলেন, উনি একা বায়াত নিলেন। উনি চলে গেলেন, হাসান আসলেন, একা বায়াত নিলেন। উনি চলে গেলেন, মুয়াবিয়া আসলেন, একা বায়াত নিলেন। উনি চলে গেলেন, ইয়াজিদ আসলেন, একা বায়াত নিলেন। উনি চলে গেলেন, বংশ পরম্পরায় যতদিন পর্যন্ত মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা খিলাফার আন্ডারে ছিল, সারা পৃথিবীর মুসলমানরা এক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটা কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিতে আল্লাহর বিধানে এক থাকবে, ওয়ালা তাফাররাকু, পৃথক হইতে পারবে না। আর নাকিমুদ্দিন, আল্লাহ বলতেছেন দিনকে কায়েম রাখো, এটাকে প্রতিষ্ঠিত রাখো, এটাকে বিজয়ী রাখো, ওয়ালা তাফাররাকু, পৃথক করতে পারবে না। বাংলাদেশের না এখন যে সমস্ত জায়গায় পিরালি চলে, এদেরকে যদি জিজ্ঞেস করেন, ইজা বুয়ালি খালিফাতাইনি কতল আখিরাহুমা, দুই খলিফা একসাথে বায়াত নেওয়া শুরু করলে শেষের করে কতল করো, হত্যা করো, জবাই করো, এই হাদিস কিসের? এরা বলে না এই হাদিসটা সত্য, এটা আমরার হাদিস না, এটা রাজনীতির হাদিস, নাউজুবিল্লাহ। মানে পোলাও মুরগি আন্ডা বাতাসা খাওয়ার সময় মিষ্টি মিষ্টি হাদিস গুলি, আর হত্যার হাদিস গুলি যে সময় আসবে ওইগুলি আমাদের না, ওগুলি রাজনীতিবিদদের হাদিস। তো রাজনীতিবিদদের তো একথা বলা যাবে না, এখন কি রাজনীতিবিদদের একথা বলা যাবে যে একসাথে দুইজন হইতে পারবে না? বাংলাদেশের পুরা বাংলাদেশের লিডার হবে একজন, একথা তো বলা যাচ্ছে না। আল্লাহ তাআলার কথা আমরা মানতেছি না, এই কারণে আজকে এই অবস্থা দেখতেছি। আল্লাহ তাআলার কথা হইল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিরাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না। উমর আসলেন বায়াত দিতে, ইয়া রাসূলুল্লাহ বায়া দিয়া দিলাম আশহাদু আল্লাহ, এরা বায়াত দিতেন কিভাবে? আমাদের মতো বায়াত দিতেন না তারা, এক পাগড়ি ধরছে তো এই পাগড়ির মধ্যে পুরা মজলিস ধরছে, এভাবে বায়াত দিতেন না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বায়াত দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বায়াত দিতেন শপথ, বায়াত বলা হয় শপথ, আমি শপথ দিচ্ছি এইভাবে ইলাহিয়াতের মালিক কে? আল্লাহ। উমর আসলেন বায়া দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই। রাসূলুল্লাহ বললেন যে না, আমরা আরো কিছুদিন এই অবস্থায় দাওয়াতের কাজ চালাবো। উমরের মতো মহান এক সত্তা আল্লাহ আকবার এই প্রকারের মধ্যে মুজাহিদ ছিল, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আগে আসছে। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডাররা দারুন নাদুয়াতে পরামর্শ সভাটা এখানে করছে, মোহাম্মদ হোসেনকে যে হত্যা করবে একশো লালুট দেওয়া হবে। একশো লালুট মানে তখন বিশাল ব্যাপার সেবার। উমর দাঁড়ায় গেলেন, বললেন যে লালুটের প্রয়োজন নাই, আমি তাকে হত্যা করে দিই, তোমাদের এই ফেতনা দূর করে দিই, শেষ। উমর দাঁড়ায় গেলেন, কেন দাঁড়ায় গেলেন? উমর তখন পর্যন্ত জানতেন না যে ইসলাম সত্য। এখন যারা গণতন্ত্রের পূজা করে, মাজারের পূজা করে, বটের তলার পূজা করে, জটওয়ালার পূজা করে, থালাওয়ালার পিছনে দৌড়ায়, সত্যি আমি মাঝে মাঝে বলছি আপনাদেরকে, এদেরকে জিজ্ঞেস করে দেখেন। আমি তো প্রায় এই গল্পটা বলি, আমি নিজে যেহেতু শুনছি, এই ঢাকা শহরে সোলার শট গায়ে দিয়ে যা লেন্সটা, পুরা লেন্সটা দামি দামি জিনিস, তার পিছনে এদেশের অনেক ভালো ভালো ছেলে মেয়েরা লয়ে লিয়ে ঘুরে, এরা যদি গাই যে এরা এর পিছনে ঘুরেন কেন? আবার ওরে মামা মামা বলে ডাকে, অন্য কিছু ডাকে না, মামা ডাকে, এর বিড়ালে আবার অন্য সিস্টেম, মামা মামা বলে ডাকে, দাঁড়িয়ে মুছে এমন এক অবস্থা হয়েছে। আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত স্কলার আলেমদেরকে খুঁজে দেখেন, দাঁড়িয়ে এক দশা, জোরে বলেন এক দশা। রাসূলুল্লাহ বলেন ওয়াক্তি শারিফ, মুছকে কাটো, ওয়াফুল লেহিয়া, দাঁড়িকে ছাড়ো। আল্লাহু আকবার। এটা রাসূলের কথা। এখানে অনেক আছেন, আমার সাথে অনেকে চলে, কজুর আপনার সাথে চলে দাড়ি নেই, আমি তো কি কমো, দাঁড়িয়ে আছে এখনো সারে নাই, দাড়ি তো ভিতরে আছে, এটা এখনো বাইরে সারে নাই। আল্লাহ তাআলা ও দাড়িওয়ালা বলে দাড়িওয়ালা করে দেয় সকলে বলে আমেন। আরে আমার সামনে তো বহুত যুবক দেখতেছি মসজিদে দাড়ি সারা ঢুকছিল, ওই যে ওই কোনার দেখতেছি ওই কোনার দেখতেছি, চতুর্দিকে তাকালে বুঝবো যে অনেক দাড়িওয়ালা ছেলে এখন দেখতেছি যাদের দাড়ি ছিল না এই মসজিদে যখন ঢুকছে, এখন এগুলি দাড়িওয়ালা। আল্লাহ রাসূল বলছেন ওয়াকফুস শারিফ, মুখ থেকে কাটো, ওয়াফুল লাহিয়া দাড়িকে ছাড়ো, আর যে মামা মামা বলে ডাকে এই মামার দাড়ি আর মুখে এক দশা, মাঝখানে খানার জায়গাটা বাই করলে আঙ্গুলটা ফাঁক করুন লাগে। এইগুলি যদি জিজ্ঞেস করেন যে এর পিছনে ঘুরেন কিন লিগা, তো এরা বলে আল্লাহ পাওয়ার লেগা, নাউজুবিল্লাহ, এরা যে আল্লাহ পাওয়ার লেগে। এদের অনেকের কাছ থেকেই যদি গোপনে ডেকে নেওয়া হয় সন্দেহ নাই সত্যি এরা আল্লাহ পাওয়ার জন্য ঘুরতেছে, কিন্তু এরা জানে না। গত জুমায় না যেন কোন জুমায় বলছিলাম, বাজারে গেছে গরু কিনছে দুধ খাবে, লেন্স আলগি দিয়া দেখে না এটা কি বলদ গরু কিনলাম না গাই গরু কিনলাম, এটার মধ্যে কি দুধ পাওয়া দেবো না গোবর পাওয়া দেবো, পিস্তাবের পিছনে তো ঘুরতেছে, আলেমের পিছনে তো ঘুরতেছে, পাগলের পিছনে তো ঘুরতেছে, বটওয়ালার পিছনে ঘুরতেছে, জটওয়ালার পিছনে ঘুরতেছে। আমি মাঝে মাঝে বলতে বলতে এই পর্যায়ে বলি, হিন্দুরা মা মা করে আর আমরা বাবা বাবা করি, সে কেরেক না, কালীমা দুর্গা মা এই মা হেই মা, আর আমরা বাবা এইসা বাবা এইসা বাবা কালু সাহ বাবা পাগলা সাহ বাবা এইসা, নাউজুবিল্লাহ। এক বড় হিন্দু রাজনৈতিক লিডার বাংলাদেশে আসছে, নামটা ভুলে গেছি, আইসা বাংলাদেশের মাজার পর্যবেক্ষণে গেছে, সে বলছে মাজার পর্যবেক্ষণ করে যে আমার পূজা আর মাজারের মধ্যে কোনো ব্যস্তম নাই, আমরা মাটির উপরে রেখে পূজা করি আর এরা মাটির নিচে রেখে পূজা করে। এই সবগুলি জিজ্ঞেস করেন কিসের আশাই ঘুরেন, এরা বলবে আল্লাহ ভাওয়ার আশাই, কিসের আশাই ঘুরে আল্লাহ ভাওয়ার আশাই, কিন্তু আল্লাহ কিভাবে পাওয়া যায় এদের কিছু জিজ্ঞেস করেন, ওই জায়গার মধ্যে এসে এরা সমস্যা করে, এরা বলে বাল বোঝাত না আবা আনা, যে আমরা বাদ্যদের কিভাবে পাইছি, এদেরকে যদি বলেন যে এটা বাদ দাও তোমরা তাহলাম নাল ইমান তোমরা তাহলাম নাল কোরআন, তোমরা ইমান আগে শিখো, ইমান আগে শিখো, আমিনু কামা আমানান নাস, ইমানটা ওইভাবে শিখো যেইভাবে সাহাবায়ে কেরাম শিখছেন। অনেক মুনাফিক পাওয়া যাবে, সূরা বাকারা শুরু দিয়ে আসছে, আল্লাহ তাআলা এদেরকে বলছেন, হ্যাঁ এই ওয়াইদা লাকুল্লাযীনা আমানু কালু মাহুম ওয়াইদা খালাউ ইলা সায়াতিনিম কালু ইন্না মাহুম ওয়া ইন্নামা নাহনু মুস্তাদিউন। অনেক মুনাফিক এখানে আছে, মুনাফিক আমি বলি অনেক মুনাফিক, রাসূলুল্লাহর যুগ থেকে এই পর্যন্ত আসছে পর্যন্ত মুনাফিকের একটা শ্রেণী থাকবে, আল্লাহ তাআলা মুনাফিকের দপ্তর থেকে আমাদের নাম কেড়ে দেবে সকলে বলে আমিন। এখানে আছে ভালো উদ্দেশ্য আছে না ভুল করার জন্য আসছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মুনাফিক ঢুকছে, এরা যখন সাহাবায়ে কেরামের সাথে যাইতো তো বলতো ইন্না মাহুম, আমরা তো তোমাদেরই সাথে সঙ্গী ইমানওয়ালা ভাই, পক্ষান্তর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, সূরা বাকারে শুরু দিয়ে আসছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, অন্ধকারে যখন আড়ালে যখন এরা এদের শয়তান দুষ্টদের সাথে দেখা সাক্ষাৎ করতো, কালু ইন্না মাহুম, জোর দিয়া বই তো নিশ্চয় নিশ্চয় আমরা তোমাদেরই সঙ্গী, আমরা মুসলমানদের সঙ্গী না, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওদের সাথে শুধু ঠাট্টা করছিলাম, মুসলমানদের সাথে শুধু ঠাট্টা করছে। আল্লাহ তাআলা এর পরের জবাব বড় কঠিন করে দিচ্ছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, যে তোমরা ঠাট্টা করতেছো না এই মজাকের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ফালায় দিচ্ছে, আর তোমাদের বাগাওয়াতের মধ্যে এই সীমা লঙ্ঘনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা এখানে যারা আছেন, আমার বাপের বয়সী, বড় ভাইয়ের বয়সী, আব্বার বয়সী, দাদার বয়সী অনেকে আছেন, হায়াত তো চলে যাচ্ছে, এই বাধা অতি শরীরের শক্তি, আগে যে শক্তি পাইতাম এখন তো ওই শক্তি পাই না, আমি আমার বয়স তো আপনার ছোট ভাই বা ছেলের সমানও হইতে পারে, আপনি যে শক্তি পাইতেন ওইটা কি পাইতেন, যে কলা খায় আপনি শক্তিশালী হয়েছেন ওই কলা খায় এখন আপনি বুড়া হইতেছেন, ওই কলা খাই আপনার শিশু এখন মজবুত হচ্ছে, যে গুস্ত খাই আপনি তরতাজা হইতেন ওই গুস্ত খাই নিয়ে আপনি এখন বিমারি হয়ে যান অসুস্থ হয়ে যান, আর কতদিন এই সময়টা কি যাবে না। আল্লাহ তাআলা তো এক কবি বড় সুন্দর করে বলছেন, কবরে নামার সাথে সাথে তোমার চোখের পর্দা তো খুলে দেওয়া হবে, সেখানে তুমি দেখবা তোমার পায়ের নিচে কি গাধা না ঘোড়া, সেখানে কি জান্নাতের বিছানা তোমার জন্য অপেক্ষা করতেছে না জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ তোমার জন্য অপেক্ষা করছে। কোন মানুষ যখন মারা যায় তার যদি ইমান থাকে, হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার, এক দল ফেরেশতা আল্লাহ তাআলা ইমানওয়ালা মৌতের সময় আসার সাথে সাথে তার চতুর্দিক দিয়ে বেষ্টনের জন্য পাঠিয়ে দেন। আল্লাহ তারা এটা চতুর্দিক থেকে ফেরেশতারা রহমতের ফেরেশতা তার সামনে সুসজ্জিত রূপে দাঁড়ায় থাকে। সে সাক্রাত অবস্থায় আছে, দূর থেকে দেখেই তার মনে হয় এই লোকগুলি আপন জন, এদের সাথে যদি আমি মিশতে পারতাম আমি মনে হয় এই কষ্ট থেকে নাজাত পেয়ে যেতাম। এই অবস্থায় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠান। আজরাইল আইসা বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছেন। তার রূহ আজরাইল ধরতে হয় না, এটা এমনি চলে আসে। আজরাইলের হাতে আসার সাথে সাথে ওই ফেরেশতারা আগে আসে, যারা কাফনের কাপড় গুলি আল্লাহর দরবার থেকে নিয়ে আসে। তারা বলে যে এই কাফনের মধ্যে তার রূহটা উঠে দাও। ওই কাফন খোলার সাথে সাথে ওই কাফন মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বাইরে যেতে থাকে। ওই সুঘ্রাণযুক্ত কাফনের মধ্যে তার রূহকে উঠায় নিয়ে যাওয়া হয়, সেটা উপরে উঠানো হয়। যখন প্রথম আসমানে যায় তো ফেরেশতারা জিজ্ঞেস করে, কাকে নিয়ে আসছ? ওই আল্লাহর বান্দার ভালো একটা গুণের নাম ধরে ফেরেশতারা বলে, এমন আল্লাহর বান্দাকে নিয়ে আসছি। ফেরেশতারা দরজা খুলে যায়, একে 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 আসমান পার হইতে সপ্তম আসমানে যায়। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার রূহটাকে আরাম করে দেন এবং তার এরপরে আসতে তার রূহকে আবার কবর ফেরত পাঠান। সেখানে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা দিয়ে সাজায় দেন, আর তার অঙ্গের মধ্যে জান্নাতি পোশাক পরাই দেন। আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দেন যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি যায়। কবরের বিষয়গুলি কি আলোচনা যদি জাহান্নামের আলোচনা করি, তদ্রূপ একজন ইমান যার নাই সে যখন সাক্রাত অবস্থায় আসে তার চতুর্দিক তারা বেষ্টনী করে নেয়, তখন সে দেখেই বুঝে যায় এই চতুর পাশে যারা ঘাউ করে আসে এরা আমার দুস্থ না, এরা আমার বন্ধু না, এরা খুব কঠিন প্রকৃতির লোক, আমাকে গেলেই ধরবে। আল্লাহ তাআলার কাছ থেকে একরা সালার তডের মতো বিষয় নিয়ে আসে, যেটার মধ্যে বদবু দুর্গন্ধ পচা ময়লা থাকে। আজরাইলকে পড়ানো হয়, আজরাইল এসে তার রুহকে ডাক দেয়, আসে না, তখন আজরাইল তাকে খিঁচতে থাকে, রুহকে এরকম ধরার জন্য চিপতে থাকে, এটাকে জোর করে ধরে বের করে তারপরে ওই ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ওই ফেরেশতারা বদবু দুর্গন্ধওয়ালা চটের ভিতরে ওই রুহকে ঢোকায় দেয়, সেটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, তার কবরে জাহান্নামের এরকম আংরা বিছায়া দিয়ে দেওয়া হয়, শরীরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হয়, জাহান্নামের আগুন তার সামনে তুলে ধরা হয়। অনেকে প্রশ্ন করেন কবরের আজাব, কবরের শাস্তি, কবরের আরাম, এগুলি বিশ্বাস হয় না, এগুলি কিভাবে হয়, আল্লাহ তাআলা কিভাবে করবে ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আমি আর সাধারণ দুনিয়ার মানুষ তো আবিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছে, আপনার সামনে একটা মোবাইল মেমোরি ঢুকাই দেন, এর মধ্যে মানুষ কাটাকাটি মারামারি সব রকম সিনারি দেখা যায়। এর মধ্যে একটা কাটার সিনারি দেখেন, দেখলে শরীর শিউরে ওঠে, ওই মোবাইলের ভিতরে কি কাটার সিনারি আছে, ওখানে কি কাটাকাটি করতেছে, মানুষ তার জেহেন দিয়ে একটা কাটার সিনারি ঢুকাই দিচ্ছেন, এটা দেখেই শরীর শিহরিত হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে যে অসম্পূর্ণ জ্ঞান দিতেন, অসম্পূর্ণ জ্ঞান দ্বারা মানুষ কত কিছু আবিষ্কার করতে, কবরের মধ্যে কিভাবে শাস্তি হয়, কিভাবে আরাম হয়, কবর কিভাবে প্রশস্ত হয়, কবর কিভাবে তঙ্গি হয়, এটা কে ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। এই কবরের আজাব, কবরের শাস্তি বিশ্বাস করা একটা ইমানের অংশ, এই ইমানটা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, যার কারণে আমরা এখন ইমানের ভিত্তিতে কাজ করি না। সাহাবায়ে কেরাম কেন তো মজবুত হয়েছিলেন, এদেরকে প্রথমে তাওহীদের জ্ঞান দিতেন, আল্লাহর এককত্বের বিধান শিখাইছেন, দুই নম্বরে এদেরকে রিসালা শিখাইছেন, আল্লাহর কোরআন শিখাইছেন, তিন নম্বরে যে কাজটা শিখাইছেন, তোমরা যে কাজ করবা ওই কাজটা আখেরাতকে সামনে নিয়ে করবা। কোন জিনিসকে সামনে নিয়ে করবা? আখেরাতকে সামনে নিয়ে করবা। যদি আখেরাতকে সামনে নিয়ে করো, দুনিয়ার মধ্যে হয়তোবা তোমার ভালো না, স্ত্রীর অবস্থা ভালো না, ভালো স্ত্রী পাও নাই, মন মতো স্ত্রী পাও নাই, স্বাধীন মতো স্ত্রী পাও নাই, কুচ্ছিত স্ত্রী পাইতো, স্ত্রী তোমার চাহিদা মতো হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতকে সামনে নিয়ে যদি কাজ করো, সূরা নাবার মধ্যে আসছে কেমন স্ত্রী তুমি চাও, সমবয়সী, যৌবনা ফরবর, একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো স্ত্রী তোমাকে দিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে অনেক কিছু পান করতে তোমার মনে চাইছে, পান করতে পারো নাই, নেশা করতে মনে চাইছে, নেশা করতে পারো নাই, আল্লাহর বিধি বিধানকে তুমি সামনে রাখছো, জান্নাতকে সামনে রাখছো, জাহান্নামকে সামনে রাখছো। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে অনেক চুমুক দিতে মনে চাইছে, দিতে পারো নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। ওয়াকাতান দিহাকা, আল্লাহু আকবার, এমন পেয়ালা দেওয়া হবে যে একবার চুমুক দিলে সারা পৃথিবী না দুনিয়ার কোনো কিছু মনে হবে না, সেখানে অনর্থক কোনো কথা শুনবে না, এখন বকবক করে মানুষ, এই বকবকানি শুনবে না, ওয়ালা কিযাবা, মিথ্যা কথাও শুনবে না, জাযাআ মির রাব্বিকা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলতেছেন জাযাআ মির রাব্বিকা, এগুলি তোমার রবের পক্ষ থেকে তোমাকে বদলা দেওয়া হবে, ওয়া আতান হিসাবা, আর বদলা তো দিবেই, একটা হলো বদলা, আজকে কাজের জন্য লোক নিছি, আজকে সারাদিন কাজ করলে 300 টাকা, এটা হলো কাজের বদলা, এটা হলো কি কাজের বদলা, মালিকে দেখে তারে খুশি হয়ে গেছে, গ্রাম থেকে আসছে নিষ্ঠার সাথে কাজ করছে, মালিকের বড় পছন্দ হয়ে গেছে, শ্রমিকের কাজ দেখে পছন্দ হয়ে গেছে, সারাদিনের বদলা হলো 300, কাজ শুরু হয়েছে দিয়ে দিচ্ছে 3000, এটা কি দিলেন, সারাদিনে তো আমি মাত্র আপনার কাছে 300 টাকা পাই। আল্লাহ তাআলা বলছেন জাযাআ মির রাব্বিকা ওয়া আফান হিসাবা, আর আল্লাহ তাআলা তোমাকে দান করবেন অগণিত, আল্লাহু আকবার, দানের কোন হিসাব নাই, কাজ করতে সারাদিন 300 টাকা, মালিকে খুশি হয়েছে দিয়ে দিচ্ছে 3000 টাকা, এই জীবন তো শেষ, এখন চলেন না ইমানটা শিখি, ইমান তো শিখতে হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ এইভাবে ধরে ধরে, সাহাবায়ে কেরামকে ধরে ধরে ইমান শিখেছেন, ধরে ধরে হাতে ধরে ধরে নিয়ে গেছেন, আবু বকর এদিকে আসো, ওমর এদিকে আসো, এক সাহাবীকে ধরছেন ঘোড়ার পিছনে উঠাইছেন, উঠে বলছেন এটা কি জানো, এটা কি জানো, ওই সাহাবী বলছেন ফিদা কাবি ওয়া উম্মি, আমার আব্বা এবং আম্মা আপনার জন্য কুরবান হোক, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল এটা সবচেয়ে বেশি ভালো জানেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ভাবে কে করতেন ইমান শিখতেন, রাসূল এদেরকে হাতে ধরে ধরে নিয়ে যেতেন আর ইমান শিখাইতেন, ইমান শিখতে শিখতে অবস্থা কি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদ, এই লোকগুলি তো এমন হয়ে গেছে যে আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, সন্তুষ্ট হইতে হইতে ঘোষণা দিতেন এই লোকগুলি দুনিয়াতে যাই করুক, দুনিয়াতে যাই করুক, অন্যায় করুক, অপরাধ করুক, ন্যায় করুক, গুনাহ করুক, কোন হিসাব নাই, বিনা হিসাবে দুনিয়া থাকতেই আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। কেমন অন্তর ছিল মনে করেন, গুনাহ করব, আপনাদের কি মনে হয় গুনাহ করবে, আল্লাহ তাআলা ইচ্ছা দিয়ে দিতেন যা ইচ্ছা করো। বদরের মাঠে যে লোকগুলি উপস্থিত হইতেন সারা পৃথিবী একদিকে, আর বদরের মাঠে 300 লোক একদিকে, যাদের অস্ত্র নাই, যাদের শক্তি নাই, কিছু নাই, কিন্তু ইমান আছে, কি আছে, ইমান আছে। আল্লাহ তাআলা ঘোষণা দিতেন একজন দুইজন নয়, এই ইমানওয়ালা লোকগুলিকে আমি 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, অপরদিকে সৈনিক হইল মাত্র 1000, আল্লাহর ঘোষণা কয় হাজার, আল্লাহ যে ফেরেশতা বানাইছে, এক ফেরেশতা যদি একটা ডানা দিয়া দুনিয়ার বাড়ি মারে সারা দুনিয়া মিসমার হয়ে যাবে, একটা ফেরেশতারে আল্লাহ শুধু সিংহা দিয়া বসায় রাখছে, একটা ফেরেশতারে একটা ফু দিব, তাহলে কোরআন পড়েন না, কোরআন পড়ে দেখেন পাহাড় যেগুলি যারা আরবে গেছেন মাইলের পর মাইল দেখছি মজবুত পাথর, আল্লাহু আকবার, আমরা দেখছি ছোট ছোট পাথর, জাবালে রহমা যে যেখানে ওহি নাজিল শুরু হয়েছে ওই পাহাড়ে যখন আমি গেলাম একেবারে উপরে উঠছি, আমার এই বয়সেই মনে করুন উঠতে 2 ঘন্টা লাগছে, লাস্টের যে 1 ঘন্টা উঠছে আমার কাছে মনে হয়েছে পুরা পাথরটা একটা পাথর, একটা পাথর, আল্লাহ ফিরিস্তা বানিয়ে রাখছে, একটা ফিরিস্তা একটা ফু দিব, এই পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো, মানুষ তার অস্তিত্ব পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষগুলি উলঙ্গ হাসরের মাঠে উঠবে, লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? রাসূল বলেন লজ্জার কথা বলতেছ? এটা মানুষগুলির অবস্থা এরকম হয়ে যাবে, তার চিন্তায় তার নিজের নিচের দিকে তাকানো সাহস হবে না। আল্লাহ আকবার। সেখানে পাঁচটা প্রশ্ন করবে, তোমার যৌবন তুমি পাইছ, মাল কোন পথে কামাইছ, কোন পথে আমদানি করছ, যা শিখছ তা মানছ কিনা। এরকম পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রাসূল বলেন একটা কদম তোমাকে সামনে যেতে দেওয়া হবে। ও ভাই, এই কথাগুলি কি একটু মনে করতে পারি না? এই কথাগুলি একটু মনে করি, তাইলেই তো ইমান শিখাটা সহজ হয়ে যায়। ইমান তো শিখতে হয়, ইমান তো শিখতে হয়। এখানে যারা আছেন তাদেরকে বলি, আমার আর এই ফতোয়া বলেন না, আমি ফতোয়ার ব্যাপার অনেকগুলি ছেড়ে দিচ্ছি, বিভিন্ন ফেকি মাসায় ছেড়ে দিচ্ছি। এখন শুধু আল্লাহর একত্ব নিয়ে আলোচনা করতে মনে চায়, তাও হাদিস নিয়ে আলোচনা করতে মনে চায়। কুল হু আল্লাহু আহাদ। ও মানুষ, দুনিয়ার বিভিন্ন জিনিস খুঁজো, তুমি কি একবার এই জিনিসটা খুঁজে দিতে পারো না? সারা পৃথিবীর আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত দিক থেকে একত্বের মালিক কে? এটা চিন্তা করো না, তোমার গাম হারাম হয়ে যাবে, খাওয়া হারাম হয়ে যাবে, নীল হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা একক সুপার পাওয়ারের মালিক। আল্লাহ হুসামাদ, কারো দিকে তিনি মোহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা আসর পড়ো না, ওয়াল আসর, সমস্ত মানুষ তো ধ্বংসের মধ্যে পড়ে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে তারা না যারা ঈমান আনছে কার উপর? আল্লাহর উপর। ঈমানটা আনি না আল্লাহর উপর, ঈমান আল্লাহর উপর আনবো কিভাবে? যেভাবে সাহাবায়ে কেরাম আনছেন। সাহাবায়ে কেরাম কিভাবে আনছেন? সাহাবায়ে কেরাম বলেন তাআল্লামনাল ঈমান। আমরা ঈমান কি করছে জোরে বলেন দেখি, ঈমান কি করছে আওয়াজ করে বলেন। সাহাবায়ে কেরাম বলেন ঈমান শিখছি, ঈমান অনুশীলনের বিষয়, এটা বংশ পরম্পরায় পাওয়ার বিষয় না। আরে দুনিয়ার সাধারণ একটা ইঞ্জিনিয়ারিং ডাক্তার, যে ডাক্তারি বিদ্যা আমরা থেকে ভালো ধরে হাইওয়ানাতরা, অনেক হাইওয়ানাত বিভিন্ন, আজকাল তো মিডিয়াগুলির সামনে বিভিন্ন জঙ্গলের সিনারিগুলি যখন বিভিন্ন ডিশ বিভিন্ন লাইনে দেখা, জঙ্গলের প্রাণীগুলি যখন অসুস্থ হয়ে যায়, গাছের পাতা খুঁজা নেয়, অসুস্থতা থেকে শিফা হয়ে যায়। আল্লাহু আকবার। কে দিল তার এই ডাক্তারি বিদ্যা? কে দিল আওয়াজ করে বলেন? এই সাধারণ একটা ডাক্তারি বিদ্যা তো শিখতে হয়, এটা হয়। ডাক্তারের পুলারে কেউ ডাক্তার কয় না, ইঞ্জিনিয়ারের পুলারে কেউ ইঞ্জিনিয়ার কয় না, আর ইমানওয়ালার পুলারে কেমনি ইমানওয়ালা কইব? ইমান তো শিখতে হয়। সাহাবায়ে কেরামের আব্বারা ইমানওয়ালা ছিল না, কিন্তু এরা ইমানওয়ালা হয়ে গেছে। এক সাহাবি আসছেন, আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার কি অবস্থা? যুবক বলতেছেন তোমার আব্বা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ওই সাহাবি কান্না শুরু করছে, রান্না শুরু করে চলে যেত, তো দেখে নিয়ে আসছে কাছে আস, বলছে তোমার আব্বার যে অবস্থা আমার আব্বার তো একই অবস্থা। খুশি হয়ে গেছে। হ্যাঁ, এক সাহাবি আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জিনা করবো, জিনা ইমান আনবো সব করবো, এতটুকু অনুমতি দেন, এটা সারা বাঁচতে পারবো না। রাসূলুল্লাহ বলেন আগে তো ইমান আনো, আগে তো ইমান আনো। ইমান আনছে আশহাদু আল্লা ইলাহা, সত্তাকে তুলে দিতে। এখন দেখে ভিতরের অবস্থা পরিবর্তন। রাসূলুল্লাহ বলেন বসো, বসাইছে কাছে, বসায় বলেন তুমি যারে জিনা করবা সে তো নারীর থেকে মুক্ত না। সারা পৃথিবীর নারীদের তিনটা হালত, হয়তো কারো মা হয়, নতুবা কারো বউ হয়, নতুবা কারো বোন হয়। তোমার সামনে যদি তোমার মাকে দর্শন করা হয়, জিনা করা হয়, তোমার কেমন লাগবে? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গর্দানটা আলাদা করে ফেলুন। বলতেছি তোমার বউরে করলে আস্ত রাখবো না, যদি তোমার বোনকে করে ওই ইয়া রাসূলুল্লাহ শেষ করে দেবো, ঠ্যাং ভাঙে ফেলুন। খুব উত্তেজিত অবস্থায় উত্তর গুলি দিচ্ছে। রাসূলুল্লাহ খুব নরম ভাষায় বললেন তুমি যারা জিনা করবা সেও তো কারো মা, কারো বোন না হয় কারো বউ। ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আজকে পর্যন্ত এইভাবে তো কেউ বলে নাই, আল্লাহু আকবার বলে না, আজকে পর্যন্ত কেউ বলে নাই। এক সাহাবি মসজিদের পাশে এসে খাড়াই দিচ্ছে, বাপে ভাই কেড়ে দিচ্ছে, মা ভাই কেড়ে দিচ্ছে, জানাবার পাশে এসে খাড়াই দিচ্ছে। মসজিদে নববীর পিছনে মসজিদে নববীতে দিয়ে গেছেন, দেখছেন সিনারিগুলি তো এখন এমন ছিল না, আগে তো মসজিদে নববীর মূল অংশটা হলো এই একটু অংশ, এই আমরা যে অংশটার মধ্যে আছি এখনো মূল স্ট্রাকচারটা আছে। রাসূলুল্লাহ বয়ান করতেছেন এক লোক আইসা পিছন থেকে, যুবক ভালো কাপড় পরো নাই, আলোচনা তার ঘটনা বললে অনেক সময় লাগবে, খুব সুন্দর এক ইতিহাসটা। রাসূলুল্লাহর দিকে মায়ার নজরে তাকায় রে, রাসূলুল্লাহ ডাক দিয়ে নিয়ে আসতে কাছে বসো। বলতেছে তোমার নাম কি? আমার নাম আব্দুল উস্তা, আমি উদ্ধার গোলাম। আল্লাহ নবী বললেন না না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবী বলেন সাথে সাথে আমার ইমান চলে আসে, আর কোনো কথা বলতে হয়নি, শাহাদা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তো ভাই কিচ্ছা কাহিনী অনেক হয়, আমি কিচ্ছা কাহিনী সাহাবায়ে কেরামের অসংখ্য অগণিত, সোয়া লক্ষর উপরে সাহাবীর ইতিহাস শরীর লক্ষরে যেমন লেখা এরকম লেখা আছে, পৃথিবীর কোন জাতির ইতিহাস এইভাবে লেখা নাই যেভাবে লেখা আছে সাহাবায়ে কেরামের ইতিহাস, পৃথিবীর কোন জাতির ইতিহাস এভাবে লেখা নাই যেভাবে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস। আপনি বুঝলেন না কেমনে পেশাবটা করতেন এইটা হলে কাজ, তিনি কিনা পায়খানায় যেতেন সেটা হলে কাজ, তিনি কিভাবে বিবিদের কাছে যাইতেন সেটা হলে কাজ, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন সেটা লেখা আছে, তিনি যাদের সাথে কথা বল তারা কিভাবে বিচার করতেন তাও লেখা আছে। কারণ আল্লাহ নবী বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, তোমরা মানবে আমার আদর্শ আর আমার খলিফাদের আদর্শ। চার কথা হয় খোলাফায়ের রাশেদা পাঁচজন, এই পাঁচ জনের আদর্শ মানবে, ওই সাহাবায়ে কেরামের আদর্শগুলি সোনালি অক্ষরে যেমন স্পষ্ট লেখা থাকে এরকম স্পষ্ট অক্ষরে অক্ষরে লেখা। এদের আলোচনা শুনলে তো মজাই লাগবে, মজাই লাগবে। আমি ওই ঘটনাগুলিও বলি না, কেন জানেন, কিচ্ছা কাহিনী কইতে কইতে মানুষগুলিকে কিচ্ছা নির্ভর করে ফেলছে, এদের ইমানকে শিখানো হচ্ছে না, ইমানকে শিখার বিষয়। এই জন্য ধারাবাহিক একটা আলোচনা নিচ্ছি ইসলাম কি এই বিষয়টা বোঝা দরকার। আগামী জুমাই এখান থেকে আলোচনা শুরু করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।